الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول أشهد أن محمد رسول الله حي على السلام حي على الله أكبر الله أكبر لا إله إلا الله
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون
এই আয়াতের অনুবাদ হল তিনি কে যিনি বেকুল এবং উৎকণ্ঠিত ব্যক্তির দোয়া করেন যখন সে দোয়া করে আর কষ্ট দূর করে আর তোমাদেরকে ভূমির উত্তরাধিকারী করেন, তবুও কি আল্লাহর সাথে অন্য কোন উপাস্য আছে? তোমরা খুব স্বল্পই উপদেশ গ্রহণ করো। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার জামাতের সদস্যদের এই নসিহত করেছেন যে দোয়ার প্রতি গভীর মনোযোগ নিবদ্ধ করো, কেননা জামাতের উন্নতি, জামাতের বিজয় আর শত্রুর ষড়যন্ত্র এবং তাদের অপকর্ম থেকে মুক্তি দোয়ার মাধ্যমেই লাভ হবে। তিনি অতি স্পষ্ট ভাষায় বলেছেন যে আমাদের বিজয়ের একমাত্র অস্ত্র হল দোয়া। যেখানে আমাদের সকল উন্নতি হবে দোয়ার বলে আর সকল শত্রুকে আমরা পরাস্ত করব দোয়ার অস্ত্রের মাধ্যমে, সেখানে দোয়ার এই গুরুত্ব অনুধাবন করে দোয়ার প্রতি কত গভীর মনোযোগ আমাদের নিবদ্ধ করা উচিত আর এই লক্ষ্য অর্জনের জন্য আমরা কতটা মনোযোগ দিচ্ছি এদিকে, এর ধারণা করা যায়। আমাদের ব্যক্তিগত অবস্থা বিশ্লেষণের মাধ্যমে, ব্যক্তিগত অবস্থান খতিয়ে দেখার মাধ্যমে, সম্প্রতি আমার এক স্নেহভাজন আত্মীয় একটা স্বপ্ন শুনিয়েছেন আমাকে। স্বপ্নে আমি তাকে বলছিলাম যে রমজান খুব দ্রুত কেটে গেছে, এখনো জামাতকে দিয়ে আমার অনেক দোয়া করানোর ছিল বা দোয়া করানো বাকি ছিল বা বাকি রয়ে গেছে। এতে মনোযোগ আকর্ষণের একটা আবশ্যকীয় দিক হল রমজানে যেভাবে দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ থাকে তেমন মনোযোগ এখন আর থাকবে না, অথচ জামাতের এখনো দোয়ার অনেক প্রয়োজন রয়েছে। এই স্বপ্ন শোনার পূর্বেই আমার হৃদয়ে যেহেতু আল্লাহ তাআলা এই প্রেরণা সঞ্চার করেছেন যে রমজানের পরের খুতবায় দোয়ার প্রতি যেন আমি মনোযোগ আকর্ষণ করি, তাই তার এই স্বপ্ন আমার চিন্তা ভাবনার অনুকূলে ছিল। এর ফলে আমার মনোযোগ আরো অধিক নিবদ্ধ হয়েছে। আল্লাহর এটি রীতি যে মোমেনদেরকে আল্লাহ তাআলা অন্যদের মাধ্যমে বা মোমেনদের মাধ্যমে কোন বিষয়ের প্রতি মোমেনদের মনোযোগ আকর্ষণ করেন সরাসরি মনোযোগ আকর্ষণের পরিবর্তে, যদিও পূর্বেই আল্লাহ তাআলা হৃদয়ে কোন বিষয়ে অনুপ্রেরণা সৃষ্টি করেই থাকেন। রমজানের পর আমরা সচরাচর দোয়ার প্রতি ততটা মনোযোগ দেই না বা ততটা জোর দেই না যতটা রমজানে থেকে থাকে বা রমজানে হয়ে থাকে। এখন পৃথিবীর অবস্থা, উম্মতে মুসলিমার শোচনীয় অবস্থা, বিশেষ করে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলিদের অব্যাহত অমানবিক আক্রমণ, যে ক্ষেত্রে গতকাল পর্যন্ত সাময়িকভাবে যুদ্ধ বিরতি ছিল, কিন্তু আজ শুনেছি পুনরায় সাময়িক বিরতি প্রত্যাহার করে পুনরায় হামলা করা হচ্ছে। অজুহাত এতেই দাঁড় করানো হচ্ছে যে ফিলিস্তিনদের পক্ষ থেকে প্রথমে রকেট হামলা করা হয়েছে। আল্লাহ ভালো জানেন, আল্লাহর কাছে আমাদের দোয়া থাকবে যে এই যুদ্ধবিরতি স্থায়ী হোক এবং শান্তি প্রতিষ্ঠিত হোক। এছাড়া আমরা এটিও দেখি যে মুসলমানদের একে অন্যের উপর অন্যায় করা, শিরচ্ছেদ করা, হত্যা এবং খুনাখুনি চরমে পৌঁছেছে। এরপরে সকল কালেমা পাঠকারীদের পক্ষ থেকে চরম অন্যায় যা হচ্ছে তা হল আল্লাহ এবং রসুলের নামে আহমদীদের উপর অত্যাচার করছে। আর ধৃষ্টতার সাথে এই জুলুম এবং অত্যাচার অব্যাহত রাখার অজুহাত তালাশ করা হয়। আবার বিভিন্ন বিবৃতিও তারা দিয়ে থাকে এই জুলুম অত্যাচার অব্যাহত রাখতে চায়। তারা সকল স্তরে, সকল ক্ষেত্রে, সকল পর্যায়ে আহমদীদের কষ্ট দেয়া এবং তাদের উপর জুলুম এবং নির্যাতন চালানো, মোল্লাদের প্রভাবাধীন এসে ও আহমদীদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর বা একটা বিরাট শ্রেণীর একটা রীতি এবং অভ্যাসে পরিণত হয়েছে পরবর্তী প্রজন্মে। অর্থাৎ শিশুদের মাঝে এই বিষ ছড়ানো হচ্ছে, তাদের মন মস্তিষ্ককে কলুষিত করা হচ্ছে, তাদের মুখ থেকে, বাচ্চাদের মুখ থেকে এই শব্দ বের হয়। অর্থাৎ তারা জানেও না যে ধর্ম কি বা শত্রুতা কাকে বলে, তারা এটাই জানে না। তাদের মুখ থেকে শব্দ বের হয় আহমদীরা কাফের, এদেরকে হত্যা করা বৈধ। স্কুলে আহমদী শিক্ষকদের সাথে ছেলে মেয়েরা দুর্ব্যবহার করে এই জন্য যে আহমদী তাকে যাচ্ছে তাই বলো। স্কুল থেকে বহিষ্কারের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়, তার কাছে পড়তে অস্বীকার করা হয়। সম্প্রতি এক শিক্ষকের বিরুদ্ধে কোন গ্রামে ছোট জায়গায় ছেলে মেয়েরা এবং তাদের পিতামাতা মিছিল বের করে যে আমরা এর কাছে পড়বো না, সে কাদিয়ানি। খুব সম্ভব হেডমাস্টার বা অন্য কোন বুদ্ধিমান মানুষ তাদেরকে বলেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদের মুক্ত করার শর্ত নিরূপণ করতে গিয়ে বলেন যে যদি তোমরা যে পড়ালেখা জানো তা যদি মুসলমানদেরকে শিখাও তাহলে তোমাদের মুক্তি দেয়া হবে, বন্দী দশা থেকে মুক্তি লাভ করবে। অথচ এরা যুদ্ধের ময়দানে এসেছে মুসলমানদেরকে হত্যা করার উদ্দেশ্যে। এই কথা শুনে সে গ্রামের অধিবাসীরা বলে যে ঠিক আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কথা বলে থাকবেন, কিন্তু আমরা মানব না, কেননা কাদিয়ানি সেই সকল কাফেরদের চেয়েও ঘৃণ্য কাফের, এদেরকে আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু আসলে তো আহমদীদের হত্যা করা বৈধ। আর এই ধৃষ্টতা এবং নির্লজ্জতা কোন ঘটনার পর কম হয় না বা এতে কোন ঘাটতি সৃষ্টি হয় না। অমানবিক নির্যাতন দেখে কোন প্রকারের লজ্জাবোধ তাদের মাঝে সৃষ্টি হয় না, বরং অবস্থা তথৈব পূর্বের মতোই। গুজরাওয়ালায় একই মানুষ যারা আমাদের আহমদীদের প্রতিবেশী ছিল, সাধারণ অবস্থায় তাদের সাথে কথাবার্তা হতো, উঠা বসাও ছিল, তাদের কিছু এমনও ছিল যারা যখন এই ঘটনা ঘটে খালিঘর দেখে তারা লুটপাটে অংশ নেয়। তো মানুষ যদি এতটা অধঃপতিত হয় এমন ক্ষেত্রে ইন্না লিল্লাহ ছাড়া আর কিছু বলার থাকে না। এরা এখন চরম সীমায় পৌঁছে গেছে। আর এই সকল পরীক্ষার যুগে আমাদেরকে পূর্বের তুলনা অনেক বেশি আল্লাহর দিকে ঝুঁকার প্রয়োজন রয়েছে। তাই দোয়াতে কোনো ঘাটতি থাকতে দেবেন না। অন্যান্য মুসলমানরা একে অন্যের উপর জুলম এবং নির্যাতনের উত্তর জুলম এবং নির্যাতনের মাধ্যমে প্রদান করে হিসাব চুকিয়ে দেয়। কিন্তু আমাদের সকল জুলম এবং সকল অত্যাচারের নিরসন খোদা তাআলার দরবারে আহাজারি ক্রন্দন এবং তার কাছে দোয়া করে করতে হবে। অতএব হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম তার এক পংক্তিতে বলেছেন যে শত্রু যখন হই হুল্লোড় আর হইচইয়ের ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যায়, আমরা আমাদের গুপ্ত বন্ধুর সত্তায় আত্মগোপন করেছি, তো সেই প্রভুর সত্তায় আত্মগোপন করার প্রয়োজন রয়েছে। সেই অবস্থা সৃষ্টি করতে হবে নিজের মাঝে যা আরশকেও প্রকম্পিত করে, সে সকল দোয়া করার প্রয়োজন রয়েছে যার যা একমুখী হবে, যা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বহুমুখী হবে না। আমার এই স্নেহভাজন আত্মীয় স্বপ্নে এটি বলা হয়েছে যে আমি তাকে বলছিলাম যে জামাতকে দিয়ে এখনো আমার অনেক দোয়া করানোর ছিল, তো জামাত হিসাবে সমষ্টিগত ভাবে দোয়া করানো জামাতের সফলতা এবং উন্নতির জন্য আর সমস্যা দূরীভূত হওয়ার লক্ষ্যে ছিল। অতএব যেখানে আমাদের সবার এটি বাসনা যে পরীক্ষার যুগের দ্রুত অবসান হোক, সেখানে আমাদের দোয়া জামাতের দোয়ার যে ধারা তা সে পানে বা সেই ক্ষেত্রে বা সেদিকে পরিচালিত হওয়া উচিত যে ক্ষেত্রে শত্রুর দুষ্কৃতি বিরাজমান, যেন শত্রুর দুষ্কৃতি থেকে আমরা অনিষ্ট থেকে রক্ষা পেতে পারি, তার দুষ্কৃতি ও অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা যতই দোয়া করি না কেন তা হবে আজকের সবচেয়ে বড় বা সময়ের সবচেয়ে বড় চাহিদা। আমার এক পুরনো স্বপ্ন মনে পড়ছে এই সময় যার কথা পূর্বে উল্লেখ করেছি, যদি অবস্থা যদি দ্রুত অবস্থায় যদি দ্রুত পরিবর্তন আনতে হয় জামাতকে জামাত হিসেবে সমষ্টিগতভাবে সম্পূর্ণভাবে খোদার জন্য নিজের ভিতর পরিবর্তন এনে সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টির জন্য দোয়া করে জামাতকে এই পরীক্ষা থেকে বাঁচানোর জন্য তার সামনে বিনত হতে হবে, ঝুঁকতে হবে। আর খোদার দরবারে বা খোদার সামনে যদি আমরা বিনত হয়ে ঝুঁকি, পুরো জামাতের অবস্থা যদি এমন হয়, পুরো জামাত যদি আল্লাহর দরবারে ঝুঁকে এবং সিজদা বনত হয়, আমাদের রাত যদি জামাতের জন্য দোয়ার মাঝে অতিবাহিত হয়, তাহলে কয়েক রাতের দোয়ায় বিপ্লব আসতে পারে, নতুবা বিপ্লব তো আসবে, অবস্থা অবশ্যই পরিবর্তিত হবে, কিন্তু সময় লাগবে। অবস্থায় পরিবর্তন আসার প্রতিশ্রুতি তো আল্লাহ তাআলা দিয়েছেন। হুজুর বলছেন যে আমাকে যেই পয়গাম বা বার্তা দেয়া হয়েছে তাতে পুরো জামাত যারা হযরত মসীহ মওউদের সাথে সম্পৃক্ত হওয়ার দাবি করে তাদের জন্য শর্ত হল বিশুদ্ধ চিত্তে দোয়া করা। স্বপ্নে আমার এটাই ইমপ্রেশন ছিল যে এই যে বার্তা দেওয়া হয়েছে তা পাকিস্তানের আহমদীদের জন্য, তাই পাকিস্তানের আহমদী ধনী হোক বা দরিদ্র, পুরুষ হোক বা মহিলা, তাদের এদিকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে। কেননা আহমদীয়তের নামে সবচেয়ে বেশি জুলম এবং অত্যাচার হচ্ছে এখন পাকিস্তানে। সারা বিশ্বের আহমদীদের সার্বিকভাবে এদিকে মনোযোগ দেওয়া প্রয়োজন, কেননা পৃথিবীর অস্তিত্বের নিশ্চয়তা সম্পর্কযুক্ত আহমদীয়তের বিজয়ের সাথে। উম্মতে মুসলিমার খোদার কৃপারাজি অর্জন বা কৃপা ভাজন হওয়া আহমদীয়তের বিজয়ের সাথে সম্পৃক্ত, জুলম এবং অত্যাচারের অবসান এর সাথে সম্পৃক্ত। অতএব ফিলিস্তিনিদের জুলম অত্যাচার থেকে মুক্ত করা হোক বা মুসলমানদের তাদের অত্যাচারী স্বৈরাচারী বাদশাদের কবল থেকে মুক্ত করাই হোক না কেন, কেবল আহমদীদের দোয়াই এর নিশ্চয়তা দিতে পারে। এই দোয়া আমাদেরকে সঠিক অর্থে করতে হবে। এখন জুলম এবং নির্যাতনের জাতাকলে সবচেয়ে বেশি পিষ্ট হচ্ছে আহমদীরা, তাই আমাদের দোয়াই ব্যাকুল হৃদয়ের দোয়ায় রূপ নিয়ে শুধু আমাদের মুক্তির কারণ হবে না, বরং মানবতার অন্ধকার এবং জুলম অত্যাচারের হাত থেকে মুক্তির সনদ হতে পারে। তাই আমাদেরকে আমাদের নিজ নিজ দায়িত্ব বুঝতে এবং অনুধাবন করতে হবে। হযরত মুসা আলাইহিস বলেন, পরীক্ষার মাঝেই দোয়ার আশ্চর্যজনক ও বিস্ময়কর বিশেষত্ব প্রকাশ পায়। সত্য কথা হলো আমাদের খোদাকে দোয়ার মাধ্যমেই চেনা যায়। তো আমি যেভাবে বলেছি, আজ আহমদীদের চেয়ে বেশি আর কাকে এই পরীক্ষার মুখে ঠেলে দেয়া হচ্ছে, আজ আহমদীদের চেয়ে বেশি কে আছে যার উপর চতুর্দিক থেকে সকল দিক থেকে পৃথিবীর কোন কোন মুসলমান দেশে জুলম এবং নির্যাতন করা হচ্ছে? এ সকল দেশের অধিকাংশ ভদ্র মানুষ বা ভদ্রলোক, বরং বলতে হবে তাদের সকলেই, যেভাবে খলিফা সালেহ রাহিমুল্লাহ বলতেন যে তাদের ভদ্রতার এখন আর কোন ভাষা নেই, ভাষাহীন ভদ্রতা। এমন পরিস্থিতিতে নিদর্শনমূলক দোয়ার কল্যাণে যদি কল্যাণ মণ্ডিত হতে হয়, আমাদেরকে বিশেষ দোয়া করতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এতে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন যে দেখো সমস্যা কবলিত মানুষের দোয়া কে গ্রহণ করে, একমাত্র আল্লাহ তাআলাই গ্রহণ করেন বা কবুল করেন। আর এমন অবস্থায় এই দোয়া গৃহীত হয় যখন সে মুস্তার। মুস্তার বলা হয় সে ব্যক্তিকে যে নিজের চতুর্দিকে সমস্যা এবং বিপদাবলী দেখে, নিজ সফলতার কোন জাগতিক বা পার্থিব কোন রাস্তা সে তার চোখে পড়ে না, কেবল একমাত্র রাস্তা তার সামনে থাকে আর তা হল খোদা তালার দিকে যাওয়ার রাস্তা। আল্লাহ তালা বলেন যে এ ব্যক্তি হল উৎকণ্ঠিত এবং ব্যাকুল, পৃথিবীর সকল রাস্তা তার জন্য বন্ধ, সে আমার দিকে আসছে বা এসেছে। মুস্তার শব্দের অর্থ এটি নয় কোন রাস্তা না পেলে মানুষ ভয় পেয়ে যায় বা ব্যাকুল হয়ে যায়, উৎকণ্ঠিত হয় যে কোথায় যাব, কোন দিকে যাব, বরং মুস্তার শব্দের অর্থ হল যখন সকল রাস্তা রুদ্ধ থাকে, সকল রাস্তা যদি বন্ধ হয়ে যায়, একদিকে আলোর কিরণ চোখে পড়লে সে যদি সেই দিকেই ধাবিত হয়, চতুর্দিকে যদি অগ্নি চোখে পড়ে, উম্মাদের মতো উৎকণ্ঠার সাথে যে ছুটতে থাকে তাকে মুস্তার বলা হয় না, কেননা এইভাবে দিক বিদিক জ্ঞান হারা অবস্থায় যদি সে ছুটতে থাকে তাহলে আগুনে নিপতিত হবে, বরং চতুর্দিকে আগুন দেখার পর একদিকে নিরাপদ রাস্তা যদি দেখে, একদিকে যদি নিরাপদ আশ্রয় স্থল দেখে, সেই সুনির্দিষ্ট রাস্তার দিকে সে চলে যায়, এমন ব্যক্তিকে বলা হয় মুস্তার। আল্লাহ তাআলা বলেন যে তাকে বা এমন ব্যক্তিকে আমি আগুন থেকে রক্ষাকারী, আমি তার আশ্রয়স্থল, আগুনের উত্তাপ থেকে রক্ষাকারী, সুশীতল ছায়া আমি, আমার দিকে ধাবিত হও, আমার কাছে আশ্রয়ে যাচনা করো, আমি তোমাদেরকে এই সকল পরীক্ষা থেকে মুক্ত করব। এই দৃঢ় বিশ্বাসের সাথে আমার দিকে ছুটে আসো যে আমাদের খোদা আছেন যিনি পরীক্ষার মুখে আমাদের পরিত্রাতা। আমি তোমাদের এই দৃঢ় বিশ্বাসের কারণে পরীক্ষা থেকে তোমাদেরকে মুক্ত করব, তোমাদের দোয়ার কারণে এই পরীক্ষা থেকে তোমাদের পরিত্রাণ দেব, যেভাবে হযরত মুসা আলাইহিস বলেছেন যে তোমাদের পক্ষে বিস্ময়কর সব বিশেষত্ব বা বৈশিষ্ট্যাবলী প্রকাশ করে। যদি কোন ব্যক্তি এমন মুস্তের হয় যে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে আশ্রয়স্থল সে মনে করে না, কোন নিরাপত্তার স্থল মনে করে না, যে আল্লাহ ছাড়া অন্য কাউকে এই পরীক্ষা থেকে পরিত্রাতা মনে করে না, সেই প্রকৃত মুস্তার বা উৎকণ্ঠিত বেকুল মানুষ, তার দোয়া বিস্ময়কর ফলাফল প্রকাশ করে থাকে। দোয়া গৃহীত হওয়ার জন্য এই দৃঢ় বিশ্বাস আমাদের হৃদয়ে সৃষ্টি হওয়া উচিত যে সকল উৎকণ্ঠার মাঝে আল্লাহ তাআলাই কাজে আসেন, আল্লাহ ব্যতীত আর কোন রাস্তা নেই যা আমাদের কে আলোর পথ দেখাতে পারে। এমন অবস্থা যদি সৃষ্টি হয় তাহলে এমন উৎকণ্ঠিত এবং ব্যাকুল ব্যক্তির কাছে আল্লাহ তাআলা ছুটে আসেন, তার ব্যাকুলতার সময় তার সমস্যাবলী এবং তার বিপদাবলী তিনি দূরীভূত করেন, তার দুঃখ কষ্ট বাতাসে উবে যায়, তার ব্যক্তিগত কষ্ট বা সমস্যা হোক কিংবা সমষ্টিগত সমস্যা বা দুঃখ কষ্ট হোক না কেন। এরপর আল্লাহ তাআলা বলছেন যে শুধু ইয়াকশিফুস সুই হবে না, অর্থাৎ তার কষ্টই তিনি দূরীভূত করবেন না, আর এটি সবকিছু নয়, বরং আল্লাহ তাআলা যখন পুরস্কার দিয়ে থাকেন তার পুরস্কার রাজি সীমাহীন হয়ে থাকে, তিনি যতটা চান সে পুরস্কারের মাত্রা বর্ধিত করতে পারেন। তো এখানেও কষ্টে নিপতিত মোমেনদের কষ্টকে দূরীভূত করার কথা যে আল্লাহ তাআলা বলেছেন, সেখানে একই সাথে এই কথাও বলেছেন যে ইয়াজা আলাইকুম খুলাফা আল আরদ, অর্থাৎ তিনি তোমাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী করেন, তিনি বড় বড় অত্যাচারী এবং স্বৈরাচারী আর দুষ্কৃতকারীদের ধ্বংস করে নির্যাতিত এবং দুর্বল লোকদেরকে তাদের স্থলাভিষিক্ত করেন। তাই যেখানে ব্যক্তিগতভাবে উৎকণ্ঠিত এবং ব্যাকুল ব্যক্তির দোয়া গ্রহণ করে আল্লাহ তাআলা তার কষ্ট দূরীভূত করেন, সেখানে জাতিগতভাবে তাদের কষ্ট এবং দুঃখ বেদনাকে দূরীভূত করেন। আর কোরআন কারীমে এই কথাই অন্যত্র আমাদেরকে বলেছে, যখন পূর্ববর্তী বিভিন্ন জাতি রসুলদের সাথে এবং স্বজাতির সাথে অন্যায় ব্যবহার করেছে, নিষ্ঠুর আচরণ করেছে, আল্লাহ বলেন আমি তাদের ধ্বংস করে দিয়েছি আর নির্যাতিতদের তাদের স্থলাভিষিক্ত করেছি, বড় বড় স্বৈরাচারী এবং বড় প্রভাব প্রতিপত্তি সম্পন্ন মানুষ বসবাস করত পূর্বে, কিন্তু তাদের নাম চিহ্ন মিটে গেছে। এই আইন আজও একইভাবে বলবৎ রয়েছে যেভাবে পূর্ববর্তী বিভিন্ন জাতির ক্ষেত্রে তা কাজ করেছিল। তাই আল্লাহ তাআলা অত্যাচারীদের ধ্বংস করেন, কিন্তু তখন যখন নির্যাতিত ব্যক্তি উৎকণ্ঠিত হৃদয়ে মাতা নাসরুল্লাহর দোয়া করে, অর্থাৎ দোয়া করে যে আল্লাহর সাহায্য কবে আসবে, এমন দোয়ার ফলে আল্লাহর সাহায্য উথলে পড়ে জালেমদের এবং অত্যাচারীদেরকে নিশ্চিহ্ন করার বিধান এবং ব্যবস্থা হয়। শক্তি এবং ক্ষমতার অহমিকায় আজ জুলম এবং অত্যাচারে যারা সংকল্পবদ্ধ, খোদা করুন এদের কাণ্ডজ্ঞান যেন ফিরে আসে, নতুবা তাদের এই শক্তি তাদের সংখ্যাগরিষ্ঠতা একদিন তাদের ধ্বংসের কারণ হবে। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, যারা নিজেদের শক্তি এবং সংখ্যাগরিষ্ঠতার কারণে তাকওয়াকে জলাঞ্জলি দেয় তাদের পরিণাম অশুভ হয়। কলেমা পাঠ করে এবং আল্লাহ এবং রসুলের নাম নিয়ে যদি জুলুম এবং অত্যাচারী হতে থাকে, তাহলে কলেমাও এবং আল্লাহ ও তার রসুলও এমন লোকদের প্রতি বিতশ্রদ্ধতা প্রকাশ করে থাকে। আল্লাহ তাআলা জালেম এবং অত্যাচারীদের অশুভ পরিণামের শুভ সংবাদ দিয়েছেন। কোথাও বলা হয়নি যে অমুক জাতি বা অমুক ধর্মের অনুসারীরা ব্যতিক্রম, তারা যাচ্ছেতাই করার ক্ষেত্রে স্বাধীন বা যাচ্ছেতাই করতে পারে, বরং যারাই এমন কাজে জড়াবে যা খোদার নির্দেশ বিরোধী, যা জুলম এবং অত্যাচারে পর্যবসিত হয়, এমন মানুষ অবশ্যই অশুভ পরিণতির সম্মুখীন হবে, কিন্তু আমাদের কাজ হবে এই সকল জুলম এবং অত্যাচার হতে অচিরেই পরিত্রাণ লাভের জন্য উৎকণ্ঠিত এবং বেকুল ব্যক্তির মতো উৎকণ্ঠার সাথে যদি আমরা আল্লাহকে ডাকি, তাহলে দেখুন কিভাবে খোদার সাহায্য আসে। আমাদের সবার মাঝে এই অবস্থা সৃষ্টির প্রয়োজন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, স্মরণ রেখো, আল্লাহ তাআলা ভ্রূক্ষেপ যতক্ষণ বারংবার অজস্র ধারায় বেকুলতার সাথে দোয়া করা না হবে তিনি ভ্রূক্ষেপ করেন না। দেখো, কারো স্ত্রী বা সন্তান অসুস্থ হলে বা ভয়াবহ কোন মামলায় কেউ জড়িয়ে গেলে এই সকল বিষয়ে সে কতটা বেকুল এবং উৎকণ্ঠিত হয়ে যায়। তাই দোয়ায় যতক্ষণ পর্যন্ত সত্যিকারের উৎকণ্ঠা এবং বেকুলতা সৃষ্টি না হবে, তা অকার সম্পূর্ণভাবে অকার্যকর এবং অর্থহীন কাজ। দোয়া গৃহীত হওয়ার জন্য শর্ত হল উৎকণ্ঠা ও বেকুলতা। তাই জামাতের সমস্যা বলে দূরীভূত করার জন্য এই বেকুলতা এবং উৎকণ্ঠার প্রয়োজন। যেভাবে দোয়াতে অনেক সময় ব্যক্তিগত স্বার্থে আমরা বেকুলতা এবং উৎকণ্ঠা দেখিয়ে থাকি বা প্রকাশ করি, হযরত মসীহ মওউদ বলেন, অজস্র ধারায় বারবার দোয়া করা হল শর্ত। তাই একথা মনে করা যে আমরা রমজান মাসে যথেষ্ট দোয়া করেছি, আর এটি যথেষ্ট, হুজুর বলছেন স্মরণ থাকে যে এটি যথেষ্ট নয়, এখনো আমাদের অনবরত এবং অব্যাহত দোয়ার প্রয়োজন রয়েছে। আর মানুষ সবসময় অব্যাহত অনবরত দোয়ার মুখাপেক্ষী থাকে। আল্লাহ যখন প্রকাশ্য বিজয় দান করবেন, তখনও তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে তার কৃপারাজি ঘরে ওঠানোর জন্য অব্যাহত দোয়ার প্রয়োজন। এক কথায় আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে কখনো শৈথিল্য সৃষ্টি হওয়া উচিত নয়। আর এক মোমেন কোনোভাবে এটি সহ্য করতে পারে না। কষ্টের সময়ও উৎকণ্ঠার সাথে দোয়ার প্রয়োজন স্বাচ্ছন্দ্য, এবং সুখের যুগেও খোদাকে স্মরণ রাখা প্রয়োজন। তাই এক মোমেন কখনো স্বার্থপর হয় না। সাময়িক এবং ক্ষণস্থায়ী দোয়া আর জোশ এবং আবেগকে সে যথেষ্ট মনে করে না, বরং সর্বাবস্থায় তার থাকে আল্লাহর সাথে সুদৃঢ় সম্পর্ক, এবং তাই হওয়া উচিত। কেননা এই ইমান ও সম্পর্কই মোমেনকে সাধারণ অবস্থায়ও দোয়া গৃহীত হওয়ার নিদর্শন উপহার দিয়ে থাকে। অতএব হযরত মসীহ ইসলাম এক জায়গায় বলেছেন, স্মরণ রেখো, যে গায়রুল্লাহ বা আল্লাহ ছাড়া অন্যদের প্রতি আকৃষ্ট হওয়া আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার কারণ। নামান্তর এক মোমেন ভাবতেই পারে না যে খোদার সাথে তার সম্পর্ক ছিন্ন হবে, কিন্তু অনেক সময় দুর্বলতার কারণে দোয়ায় ঘাটতি দেখা দেয়। আর জাগতিক বিভিন্ন বিষয়ের কারণে উপায় উপকরণের প্রতি সে আকৃষ্ট হয় বা সত্যিকার অর্থে দোয়া করা হয় না। তাই আমাদের উচিত, আমাদের প্রত্যেক ব্যক্তি নিজের অবস্থার উপর যেন সজাগ দৃষ্টি রাখে সবসময়। কখনো আমরা আমাদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এতটা আমাদের জড়িয়ে যাওয়া উচিত নয়, যার ফলে সে সকল লোকদের জন্য চেতনা হারিয়ে যাবে যারা জামাতের কারণে সমস্যা কবলিত। স্মরণ রাখবেন, প্রত্যেক ব্যক্তির দোয়া, জামাতের প্রত্যেক সভ্যের দোয়া আর খোদা তালাকে তাঁর করুণা, তাঁর ক্ষমা ও মাগফিরাত, এক কথায় বিভিন্ন গুণাবলীর দোহাই দিয়ে দোয়া করা এটি সমষ্টিগত কষ্ট দূরীভূত করার কারণও হয়ে থাকে। হাদিসে আছে, পূর্ববর্তী কোন উম্মতের তিন ব্যক্তি একবার তুফানে আক্রান্ত হয়, তুফান থেকে বাঁচার জন্য নিরাপদ আশ্রয়ের সন্ধানে এক গুহায় আশ্রয় নেয়। দৈবক্রমে সেই তুফানের ফলশ্রুতিতে এক পাথর পড়ে সেই গুহার মুখ বন্ধ হয়ে যায় এবং তাদের বাইরে আসার রাস্তা রুদ্ধ হয়ে যায়। এক কথায় ছোট সমস্যা থেকে বাঁচার জন্য গুহায় যায়, কিন্তু বড় সমস্যায় জড়িয়ে যায়। এমন অবস্থায় তাদের ব্যক্তিগত প্রচেষ্টার বলে সে পাথর গুহার মুখ থেকে অপসারণ সম্ভব ছিল না, বাইরের কোন সাহায্য লাভ হওয়াও ছিল অসম্ভব। এমন এক বন্দী দশা ছিল যা থেকে কোন মানবীয় প্রচেষ্টায় পরিত্রাণ লাভ করা ছিল অসম্ভব। এমন পরিস্থিতিতে তারা গভীর চিন্তা এবং উৎকণ্ঠার মাঝে পড়ে যান যে এখান থেকে বের হওয়া আমাদের জন্য দুরূহ হয়ে পড়েছে, কোথায় এই গুহাইন আমাদের কবর হয়ে যায়। এমন পরিস্থিতিতে যখন তারা দেখলেন যে মুক্তির কোন উপায় নেই, তখন তাদের একজনের হৃদয়ে দোয়ার প্রেরণা সৃষ্টি হয়। তিনি বলেন যে আসো আমরা দোয়া করি, আর দোয়া এভাবে করি যে যদি আমরা আমাদের জীবনে কোন কর্ম আল্লাহ সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আল্লাহ তাআলা যেন এই পাথরকে এর জায়গা থেকে অপসারণ করেন। তখন তাদের একজন এভাবে দোয়া করেন যে হে আল্লাহ, আমার এক আত্মীয়ের সাথে আমার প্রেম ছিল, আর তার সাথে অপকর্মে লিপ্ত হওয়ার আমার ইচ্ছা ছিল, কিন্তু সে মানত না। অবশেষে এমন কিছু পরিকল্পনা আমি হাতে নিই, আমি তার জন্য পয়সা খরচ করি, এইভাবে সময় কাটতে থাকে, আর অবশেষে সে অপকর্মে সম্মত হয়। সে যখন আমার নিয়ন্ত্রণে আসে, সেই মুহূর্তে সে আমাকে বলে, হে আল্লাহর বান্দা, খোদার দোহাই দিয়ে তোমাকে বলছি যে এই পাপ করো না। তখন আমি তার পাশ থেকে সরে যাই। হে আল্লাহ, যদি এই কাজ আমি তোমার সন্তুষ্টির খাতিরে করে থাকি সেদিন, তাহলে পাথরকে আমাদের পথ থেকে সরিয়ে দাও। এই দোয়ার পর তুফানের কারণে পাথর সেই গুহার দ্বার থেকে কিঞ্চিত পরিমাণ সরে যায়, কিন্তু রাস্তা বের হওয়ার মতো তা যথেষ্ট ছিল না। দ্বিতীয় ব্যক্তি বলে যে হে আল্লাহ, তুমি জানো এক শ্রমিক এসেছে আমার কাছে এবং সে মজদুরি করে, পারিশ্রমিক নেওয়ার পূর্বেই সে চলে যায়। এই পারিশ্রমিক প্রায় নয়শের শস্য দানার সমান দাঁড়ায় যা তার প্রাপ্য ছিল। আমি তার এই পারিশ্রমিকের সমান শস্য দানার ফসল বপন করি, ফসল ভালো হয় আমি তা বিক্রি করে কিছু প্রাণী ক্রয় করি, এগুলো ধীরে ধীরে বাড়তে থাকে, আর এক পর্যায়ে ছাগ এবং ভেড়ার একটা পালে রূপান্তরিত হয়। সেই শ্রমিক কয়েক বছর পর আমার কাছে আসে, পারিশ্রমিক দাবি করে। আমি বললাম যে এই মেষ তোমারই, মেষ পাল তোমারই, যাতে একটি পুরো উপত্যকা ভরে যায়। সে বলে যে আমি আমার পারিশ্রমিক নিতে এসেছি, তুমি আমার সাথে ঠাট্টা করছো। তখন আমি তাকে বললাম, তোমার পারিশ্রমিক ব্যবসায় লাগিয়েছি যা এত বড় মেষপালে পরিণত হয়েছে, এটি তোমার। এরপর সে মেষপাল নিয়ে চলে যায়। হে আল্লাহ, যদি এই কাজ তোমার সন্তুষ্টির জন্য আমি করে থাকি, তাহলে আমার প্রতি কৃপা করো এবং এই পাথর সরিয়ে দাও। তখন প্রবল ঝড়বায়ু সেই পাথরকে কিছুটা অপসারণ করে দ্বার থেকে, কিন্তু তখনও বের হওয়ার জন্য তা যথেষ্ট ছিল না। তখন তৃতীয় ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে এভাবে দোয়া করে যে হে আল্লাহ, তুমি জানো আমি ছাগল চড়িয়ে থাকি, আর আমার জীবন জীবিকার নির্ভর হল দুধ। একদিন ঘরে আসতে দেরি হয়ে যায়, আমার পিতামাতা যারা আমার সাথেই থাকতেন, বৃদ্ধ পিতামাতা বয়োবৃদ্ধ ছিলেন, আমার রীতি ছিল আমি আমার দুধের সন্তানদের দুধ পান করানোর পূর্বে পিতামাতাকে পান করাতাম। আমি দেরিতে আসার কারণে আমার বৃদ্ধ পিতামাতা ঘুমিয়ে পড়েন, আমি তাদেরকে জাগানো পছন্দ করিনি এবং হাতে দুধ নিয়ে দাঁড়িয়ে যাই যে তারা যখন জাগ্রত হবেন তাদেরকে দুধ পান করাবো। আমার সন্তান কাঁদতে থাকে, তাদের ক্ষুধা লেগেছিল, কিন্তু আমি পিতামাতার জন্য দুধ নিয়ে পাশে দাঁড়িয়ে থাকি। এক পর্যায়ে সকাল হয়ে যায়, সকাল পর্যন্ত দুধ নিয়ে দাঁড়িয়ে থাকি। সকালে যখন তারা জাগ্রত হন আমি দুধ পান করালাম, এরপর স্ত্রী সন্তানকে দেই। হে আল্লাহ, আমার এই কাজ যদি তোমার সন্তুষ্টির খাতিরে হয়ে থাকে, আর এই জাগতিক কোন স্বার্থ যদি না থেকে থাকে, তাহলে আমাদের প্রতি করুণা করো আর এই পাথর সরিয়ে দাও। প্রবল বাতাসের আরো একটি ঝাপটা এসে পাথরকে সরিয়ে দেয়, আর রাস্তা যথেষ্ট হয়ে যায় সেখান থেকে বের হওয়ার জন্য। এই তিন ব্যক্তির তিন ধরনের কাজ করেছে। কেউ শ্রমিকের পারিশ্রমিক আদায়ের ক্ষেত্রে আমানতের দায়িত্ব পালন করেছে, ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত থেকে বান্দার অধিকার দিয়েছে, কেউ পিতামাতার সাথে সদ্ব্যবহার এবং তাদের সেবার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। তৃতীয় ব্যক্তি খোদার সন্তুষ্টির খাতিরে ব্যভিচারের মতো পাপ এড়িয়ে চলেছে আর এই প্রেক্ষাপটে দোয়া করেছে, কিন্তু তাদের সবার দোয়া করার উদ্দেশ্য একটিই ছিল যে পাথর যেন সরে যায়, আর পাথর সরে গেছে। এই ব্যক্তিগত নেক কর্ম এবং ব্যক্তিগত নেক কর্মের প্রেক্ষাপটে কৃত দোয়া সমষ্টিগত মুক্তির কারণ হয়েছে। তো এই হাদিসে যেখানে অনেক শিক্ষণীয় দিক রয়েছে সেগুলোর একটি হল জামাতের সদস্যদের ব্যক্তিগত পূর্ণ এবং দোয়া সমষ্টিগত সমস্যা এবং বিপদাপদ দূরীভূত করার কারণ হয়। অতএব আমরা যেখানে এক জামাত ভুক্ত হওয়ার দাবি করি সেখানে আমাদের দোয়া সমষ্টিগত কষ্ট এবং পরীক্ষা দূরীভূত করার জন্য করা উচিত। শুধু ব্যক্তিগত সমস্যা এবং দুশ্চিন্তাকেই সবকিছু মনে করে তাতে নিমজ্জিত থাকা উচিত নয়, বরং জামাতই দোয়ায় সেই ব্যাকুলতা সেই উৎকণ্ঠা সৃষ্টিকরণ যা ব্যক্তিগত উদ্বেগ উৎকণ্ঠা দূরীভূত করার জন্য মানুষের মাঝে সৃষ্টি হয়ে থাকে। জামাতের উন্নতি এবং অবস্থার পরিবর্তনের জন্য যেভাবে আপনারা দুই নফল পড়েন, আমি যেভাবে বলেছি আপনারা পড়বেন, অধিকাংশ মানুষ লেখেও যে তারা পড়ে, তো এতে বেদনার সাথে দোয়া করুন। এই গুহায় আবদ্ধ মানুষের দুশ্চিন্তার কথা কিছুটা ধারণা করা যায়। সকল জাগতিক উপায় উপকরণ সম্পর্কে নিরাশ হয়ে তারা নিঃসন্দেহে নিজেদের কোন পুণ্যের বরাতে করেছেন, যে নেকি সম্পূর্ণভাবে ছিল খোদা তালার সন্তুষ্টির জন্য, সে নেকির বরাতে তারা দোয়া করেছেন। কিন্তু তাদের তখনকার যে উৎকণ্ঠা যেই ব্যাকুলতা তাদের মাঝে সৃষ্টি হয়ে থাকবে জাগতিক উপায় উপকরণের দিক থেকে নৈরাশ্যের কারণে যে ব্যাকুলতার সৃষ্টি হতে পারে তা মানুষ কিছুটা ধারণা করতে পারে। অতএব যেখানে আমাদের প্রত্যেকটি কর্মকে খোদার সন্তুষ্টির খাতিরে করা উচিত, যে এই কর্ম আগ্রহীত হওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে থাকে, সেখানে জামাতের কষ্ট জামাতের দুঃখকে নিজের দুঃখ এবং কষ্ট হিসেবে নিয়ে বড় আকুতি মিনতির সাথে ব্যাকুলতার সাথে তা দূরীভূত করার জন্য দোয়া করা উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন, দোয়া গৃহীত হওয়ার জন্য এটিও আবশ্যক যে মানুষ যেন নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন আনয়ন করে, যদি পাপ এড়িয়ে চলতে না পারে আল্লাহ তাআলার নির্ধারিত সীমা লঙ্ঘন করে তাহলে দোয়ায় কোন প্রভাব আর বাকি থাকে না। আরেক জায়গায় দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করতে গিয়ে তিনি বলেন যে যদি তোমরাও অন্যান্য লোকদের মতো হয়ে যাও তাহলে খোদা তাআলা তোমাদের এবং তাদের মাঝে কোন পার্থক্য করবেন না। যদি তোমরা নিজেদের মাঝে উল্লেখযোগ্য পরিবর্তন সৃষ্টি না করো তাহলে আল্লাহ তাআলাও তোমাদের জন্য কোন পার্থক্য সূচক নিদর্শন দেখাবেন না। উত্তম ব্যক্তি সে যে আল্লাহর সন্তুষ্টির অধীনে জীবন যাপন করে, কিন্তু যদি ভিতরে কিছু থাকে আর বাহিরে কিছু প্রকাশ পায় তাহলে এমন মানুষ মুনাফিক বা কপটাচারী, আর মুনাফিক কাফেরের তুলনায় ঘৃণ্য। সর্বপ্রথম হৃদয়কে পবিত্র করো। আমার সবচেয়ে বড় যে ভয় রয়েছে তা হলো এই যে আমরা তরবারের মাধ্যমেও জয়যুক্ত হতে পারি না, অন্য কোন শক্তির বলেও নয়। আমাদের একমাত্র অস্ত্র হলো দোয়া এবং হৃদয়ের পবিত্রতা। আমরা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের ইচ্ছা অনুসারে নিজেদের জীবনে পবিত্র পরিবর্তন আনয়নের মাধ্যমে আমাদের সকল কাজ খোদার সন্তুষ্টির অধীনে করব, এটি আল্লাহর কাছে আমার দোয়া। এর জন্য আমাদের সব সময় চেষ্টা করা উচিত তার দরবারে আকুতি মিনতির সাথে আমরা দোয়াকারী হব, দোয়া করব, এটি আমার প্রত্যাশা। জামাতের উন্নতি এবং পরীক্ষা অচিরেই সমাপ্ত হওয়ার জন্য দোয়ায় সেই প্রাণ সঞ্চার করব যা ব্যক্তিগত কষ্টের ক্ষেত্রে আমরা করে থাকি, সেই আমাদের দোয়ায় সেই জোর সৃষ্টি হওয়া চাই যা ব্যক্তিগত কষ্টের সময় দেখা গিয়ে থাকে। আমরা ঐক্যবদ্ধভাবে বিরোধীদের অনিষ্ট এবং দুষ্কৃতি থেকে বাঁচার জন্য দোয়া করব, এটি আমার দোয়া। আমি যেভাবে প্রথম দিকে বলেছি, যতক্ষণ বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে খোদা তালার দরবারে এই সমষ্টিগত কষ্ট এবং দুঃখ দূরীভূত করার জন্য যদি দোয়া না করি, আমরা স্বল্পতম সময়ে সেই লক্ষ্য অর্জনে সক্ষম হব না। হযরত মসীহ মওউদের হাতে বায়াত গ্রহণের পর আমাদের সমষ্টিগত দোয়াই আমাদের ব্যক্তিগত দুঃখ এবং কষ্টকে দূরীভূত করতে পারে। মানুষ যখন অন্যের জন্য দোয়া করে, ফেরেশতাও তার জন্য দোয়ায় রত হয়। গুহার পাথর তখন সরে যখন দোয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য এক অভিন্ন হয়ে থাকে। তাই আমাদের কোন সদস্যকে এই স্বার্থপরতায় লিপ্ত হওয়া উচিত নয় যে আমি ঠিক থাকলেই চলবে। পৃথিবীর যে কোনো কোণে বসবাসকারী আহমদের দুঃখ এবং কষ্ট আমাদের সবার সম্মিলিত এবং সমষ্টিগত দুঃখ এবং কষ্ট, এই অনুভূতি আমাদের মাঝে সৃষ্টি হওয়া চাই। আর এই উদ্দেশ্যে দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ হওয়া উচিত, শুধু অনুভূতিই নয়। আর এই অস্ত্রই সেটি যা সম্পর্কে মসীহ মওউদ বলেছেন যে আমাদের দোয়ার কল্যাণে এই অস্ত্র আমাদেরকে সফলতার দ্বার প্রান্তে উপনীত করবে। কিন্তু কথা স্মরণ রাখা উচিত, জোশ বা আবেগের বশবর্তী হয়ে শত্রুর জন্য এই দোয়া করা উচিত নয় আমাদের, যে আল্লাহ এদের উপর আজাব বর্ষণ করুন, এই দোয়া করা উচিত নয়। বরং এই দোয়া এটি করুন যে হে আল্লাহ, আমরা যেখানে সফলতার দোয়া করি নিজেদের পরীক্ষা এবং সমস্যা
দূর করতে গিয়ে
পরীক্ষা ও সমস্যা দূরীভূত করার জন্য তোমার কাছে দোয়া করি, বা পরীক্ষার এই যুগের অবসানের জন্য যেখানে তোমার কাছে দোয়া করি সেখানে হে আল্লাহ, আমরা এদেরও কল্যাণ চাই, এদেরও মঙ্গল কামনা করি, এদের ধ্বংস চাই না। আমরা দুর্বলদেরকে তোমার কৃপারাজি আবৃত পরিবেষ্টন করে রেখেছে, ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও তোমার ফজল এবং কৃপার দৃষ্টান্ত আমরা অহরহ দেখছি। হে আল্লাহ, যদি তুমি তোমার এই অনুগ্রহে এদেরকে আবৃত করো এবং এদেরকে হেদায়েত দাও, তাহলে এটি আমাদেরও সৌভাগ্য আর তাদেরও। কিন্তু যদি তোমার পবিত্র প্রজ্ঞা এদের কর্তব্যের যোগ্য মনে না করে এদেরকে নিশ্চিন্ত করার মাঝে যদি কল্যাণ নিহিত থাকে, তাহলে তাদেরকে আমাদের পথ থেকে অপসারণ করো। কেননা তুমি ইসলামের উন্নতি এখন আহমদীয় তথা প্রকৃত ইসলামের সাথে যে সম্পৃক্ত করেছ, সেই উন্নতির পথে এরা যেন বাদ সাধতে না পারে। অতএব যেখানে এর দোয়াও সেখানে খোদার হেকমত এবং প্রজ্ঞা যেখানে চাই সেখানে অভিশাপ হিসেবে কাজ করবে। তো এ দৃষ্টিকোণ থেকে আমাদের দোয়া করা উচিত, ঢালাও ভাবে অভিশাপ করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সবাইকে প্রকৃত অর্থে দোয়া করার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم ودعوه يستجب لكم ولذكر الله أكبر.